न चैतन्य प्रभो नित्यानन्द श्रीअद्वैत गदाधर सुभाषति गौरभक्तवृन्द
हरे कृष्ण नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामीनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि नाम संकीर्तन की जय श्रील प्रभुपाद की जय गुरु महाराज की जय निताय गौर सीतानाथ प्रेमानंदे हरे हरि बोल हरे कृष्ण श्री चैतन्य चरितामृत ग्रंथ अध्ययनेर प्रारम्भे आमी आमार परमाराध्य गुरुदेव आंतर्जातिक कृष्ण भावनामृत संघ प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभयचरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपादेर अन्यतम कृपाधन्य इस्कनेर अन्यतम गुरु इस्कनेर अन्यतम गवर्निंग बॉडी कमिश्नर ओ इसका नाम हटेर विश्व प्रचारक मंत्री ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद जयपत गोस्वामी श्रील गुरुदेवेर पादपद में दंडवत प्रणति निवेदन करे तार अहेतुक कृपा ओ आशीर्वाद प्रार्थना करछि एवं आमार परमाराध्य परम गुरु पादपद्म आंतर्जातीय कृष्ण भावनामृत संघ प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपा श्रीमूर्ति श्रील अभयचरणारविंद भक्ति वेदांत स्वामी श्रील प्रभुपादेर पादपद्मे दंडवत प्रणति निवेदन करे तार हेतुक कृपा ओ आशीर्वाद प्रार्थना करछि एवं उपस्थित सकल सज्जन भक्तमंडली आपनादेर चरणे प्रणाम निवेदन करे आपनादेर हेतुक आशीर्वाद प्रार्थना करछि हरे कृष्ण। तो आज के आमरा मध्यलीला श्री चैतन्य चरितामृतेर सप्तम परिच्छेदेर वासुदेव विप्र उधार ओ महाप्रभुर दक्षिण भारत भ्रमण विषय वस्तुर 54 नम्बर श्लोक थेके अध्ययन करे श्रवण करब। दिन पांच रही प्रभु भट्टाचार्य स्थाने चलिबार लागी आज्ञा मागिला आपने पांच दिन सार्वभौम भट्टाचार्यर गृह थेके श्री चैतन्य महाप्रभु दक्षिण भारत अभिमुखे यात्रा करवार जन्य तार अनुमति चाहिलेन। प्रभुर आग्रहे भट्टाचार्य सम्मत होइला प्रभु तारे लइया जगन्नाथ मंदिरे गेला। श्री चैतन्य महाप्रभुर ऐकान्तिक आग्रह दर्शन करे सार्वभौम भट्टाचार्य सम्मत हलेन तखन ताके निये श्री चैतन्य महाप्रभु जगन्नाथ मंदिरे गेलेन। दर्शन करी ठाकुर पास आज्ञा मागिला पुजारी प्रभुरे माला प्रसाद आनी दिला। श्री जगन्नाथ देव के दर्शन करे श्री चैतन्य महाप्रभु তাঁরও অনুমতি প্রার্থনা করলেন। তখন পূজারি তাকে জগন্নাথের প্রসাদী মালা এনে দিলেন। আজ্ঞামালা পাইয়া হর্ষে নমস্কার করি, আনন্দে দক্ষিণ দেশে চলে গৌরহরি। এভাবে মালারূপে জগন্নাথ দেবের আজ্ঞা প্রাপ্ত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু হরষিত চিত্তে তাকে প্রণতি নিবেদন করলেন এবং মহা আনন্দে দক্ষিণ ভারত অভিমুখে যাত্রা করলেন। ভট্টাচার্য সঙ্গে আর যত নিজগণ, জগন্নাথ প্রদক্ষিণ করি করিলা গমন। সার্বম ভট্টাচার্য এবং তার অন্য সমস্ত অন্তরঙ্গ পার্ষদ সহ শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে প্রদক্ষিণ করে যাত্রা শুরু করলেন। সমুদ্র তীরে তীরে আলাল নাথ পথে, সার্বভৌম কহিলেন আচার্য গোপীনাথে। সমুদ্রের তীর ধরে আলালনাথের পথে যেতে যেতে সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে বললেন, চারি কৌপিন বহির্বাস রাখিয়াছি ঘরে, তাহা প্রসাদন্ন লইয়া আইস বিপ্রদ্বারে। আমার বাড়িতে আমি চারটি কৌপিন এবং বহির্বাস রেখেছি, আর সে জগন্নাথ দেবের কিছু প্রসাদও রয়েছে। তুমি কোন ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে সেগুলো নিয়ে এসো। তবে সার্বভৌম কহে প্রভুর চরণে, অবশ্য পালিবে প্রভু মোর নিবেদনে। রামানন্দ রায় আছে গোদাবরী তীরে, অধিকারী হয়ে নতেহ বিদ্যানগরে। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন চলে যাচ্ছিলেন তখন সার্বভৌম ভট্টাচার্য তার শ্রীচরণে নিবেদন করলেন, হে প্রভু, আপনার শ্রীচরণে আমার একটি অনুরোধ রয়েছে, আমি আশা করি আপনি অবশ্যই তা পালন করবেন। গোদাবরী তীরে বিদ্যানগরে রামানন্দ রায় নামক একজন উচ্চপদস্থ কর্মচারী আছেন। অমিত প্রভাব ভাষ্যে শিল ভক্তিবিনু ঠাকুর বর্ণনা করেছেন যে এই বিদ্যানগর বর্তমানে গৌর বন্দর নামে পরিচিত। ভারতের পশ্চিম উপকূলে গুজরাটেও এই বিদ্যানগর বর্তমানে পুরবন্দর নামে পরিচিত। ভারতের পশ্চিম উপকূলে গুজরাটেও পুরবন্দর নামক একটি স্থান আছে। শূদ্র বিষয় জ্ঞানে উপেক্ষা না করিবে, আমার বচনে তারে অবশ্য মিলিবে। শূদ্র কুলুদ্ভূত এবং বিষয়ী বলে তাকে উপেক্ষা করবেন না। আমার অনুরোধ যেন আপনি অবশ্যই তার সঙ্গে সাক্ষাৎ করেন। তাৎপর্যে ছিল প্রভুপাদ উল্লেখ করেছেন, বর্ণাশ্রম ধর্মে শূদ্র হচ্ছে চতুর্বর্ণ, পরিচর্যাত্মকম কর্ম শূদ্রাস্যাপি স্বভাবজম। ভগবদ্গীতার 18:44 শ্লোকে শূদ্রের কর্তব্য হচ্ছে তিনটি উচ্চ বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্যের সেবা করা। রামানন্দ রায় ছিলেন উৎকল দেশীয় করণ জাতি, যা বাংলাদেশের কায়স্থদের পর্যায়ভুক্ত। এই শ্রেণীকে উত্তর ভারতে শূদ্র বলে গণনা করা হয়। কথিত আছে যে বাঙালি কায়স্থেরা উত্তর ভারত থেকে বঙ্গভূমিতে আগত এবং তারা ব্রাহ্মণদের সেবায় নিযুক্ত ছিলেন। পরবর্তীকালে তারা বাংলাদেশে কায়স্থে পরিণত হয়। এখন বহু শঙ্কর বর্ণ কায়স্থ নামে পরিচিত রয়েছে। কখনো কখনো বলা হয় যে যার কোনো বিশেষ বর্ণ নেই সেই কায়স্থ বর্ণ, যদিও এই সমস্ত কায়স্থ অথবা করণদের শূদ্র বলে বিবেচনা করা হয়। তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং উচ্চশিক্ষিত, তাদের অধিকাংশই উকিল অথবা রাজনীতিবিদ। বাংলাদেশের কায়স্থদের কখনো কখনো ক্ষত্রিয় বলে বিবেচনা করা হয়, কিন্তু ওড়িশায় কায়স্থ বা করণদের শূদ্র বলে বিবেচনা করা হয়। ছিল রামানন্দ রায় ছিলেন করণ সম্প্রদায়ভুক্ত, তাই তাকে শূদ্র বলে গণনা করা হয়েছিল। উড়িষ্যার রাজা মহারাজ প্রতাপ রুদ্রের রাজত্বে তিনি ছিলেন দক্ষিণ ভারতের রাজ্যপাল। তাঁর সম্বন্ধে সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন যে জাতিতে শূদ্র হলেও তিনি ছিলেন অত্যন্ত উচ্চ পদস্থ কর্মচারী। পারমার্থিক উন্নতি সাধনের ব্যাপারে ও রাজনীতির ব্যাপারে শূদ্ররা সাধারণত অযোগ্য। তাই সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে অনুরোধ করেছিলেন রামানন্দ রায়কে যেন তিনি অবহেলা না করেন। লৌকিক দৃষ্টিতে তিনি শূদ্রকুলে জন্মগ্রহণ করলেও বস্তুত তিনি ব্রাহ্মণ অথবা ব্রাহ্মণদেরও গুরু বৈষ্ণব পরমহংস ছিলেন। স্ত্রী পুত্রাদিতে আসক্ত জড় ইন্দ্রিয় তর্পণরত মানুষদের বিষয় বলা হয়। ইন্দ্রিয়গুলিকে জড়সুখ ভোগে অথবা ভগবানের সেবায় নিযুক্ত করা যায়। যারা ভগবানের সেবায় যুক্ত না হয়ে কেবল জড়সুখ ভোগে আগ্রহী তাদের বলা হয় বিষয়ী। শ্রীল রামানন্দ রায় ছিলেন রাজকর্মচারী এবং জাতিতে করণ। তিনি অবশ্যই গৌরিক বসনধারী সন্ন্যাসী ছিলেন না, কিন্তু গৃহস্থ হওয়া সত্ত্বেও তিনি চিন্ময় পরমহংস স্তরে অধিষ্ঠিত ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর শরণ গ্রহণ করার পূর্বে সার্বভৌম ভট্টাচার্য রামানন্দ রায়কে একজন সাধারণ বিষয় বলে মনে করেছিলেন, কেননা তিনি ছিলেন রাজকার্যে নিযুক্ত একজন গৃহস্থ। কিন্তু বৈষ্ণব দর্শনের প্রভাবে দিব্যজ্ঞান লাভ করলে তিনি ছিল রামানন্দ রায়ের নৈসর্গিক বৈষ্ণবতা উপলব্ধি করেছিলেন, তাই তিনি তাকে অধিকারী রসিক ভক্ত বলে বুঝেছিলেন। অধিকারী হচ্ছেন তিনি যিনি কৃষ্ণ ভাবনামৃত বিজ্ঞান সম্বন্ধে অবগত এবং ভগবানের সেবায় যুক্ত, তাই সমস্ত গৃহস্থ ভক্তদের দাস অধিকারী বলা হয়। তোমার সঙ্গের যোগ্য তেহ একজন, পৃথিবীতে রসিকে ভক্ত নাহি তার সম। সার্বভৌম ভট্টাচার্য বললেন, রামানন্দ রায় তোমার সঙ্গ করার যোগ্য ব্যক্তি, তার মতো রসিক ভক্ত পৃথিবীতে নেই। পাণ্ডিত্য আর ভক্তিরস দুহের তেহ সীমা, সম্ভাসিলে জানিবে তুমি তাহার মহিমা। তিনি হচ্ছেন সবচাইতে বড় পণ্ডিত এবং তার ভগবত ভক্তি নিঃসন্দেহে সর্বোত্তম। তার সঙ্গে আলোচনা করে তুমি তার মহিমা জানতে পারবে। অলৌকিক বাক্য চেষ্টা তার না বুঝিয়া, পরিহাস করিয়াছি তারে বৈষ্ণব বলিয়া। তার অলৌকিক কথাবার্তা এবং কার্যকলাপ আমি প্রথমে বুঝতে পারিনি, তাকে বৈষ্ণব বলে আমি পরিহাস করেছি। শ্রীল প্রভুপাদ বলছেন, যিনি বৈষ্ণব নন অথবা ভগবানের ঐকান্তিক ভক্ত নন তিনি অবশ্যই বিষয় হতে বাধ্য। যে বৈষ্ণব শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে জীবনযাপন করছেন তিনি অবশ্যই জড়স্তরে অধিষ্ঠিত নন। চৈতন্য মানে চেতন শক্তি। চৈতন্য মহাপ্রভুর সমস্ত কার্যকলাপ সম্পাদিত হয়েছিল চিন্ময় উপলব্ধির স্তরে, তাই যারা চিন্ময় স্তরে অধিষ্ঠিত নন তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কার্যকলাপ বুঝতে পারে না। যে সমস্ত জড়বাদীরা মহাপ্রভুর তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন না তাদের সাধারণত বলা হয় কর্মী অথবা জ্ঞানী। জ্ঞানীরা হচ্ছেন জল্পনা কল্পনা পরায়ণ মনোধর্মী, যারা কেবল ব্রহ্ম বা আত্মাকে জানার চেষ্টা করে। তাদের পন্থা হচ্ছে নেতি। এটি আত্মা নয়, এটি ব্রহ্ম নয়। জ্ঞানীরা স্থূল বুদ্ধি সম্পন্ন ইন্দ্রিয় তর্পণে আসক্ত কর্মীদের থেকে একটু উন্নত। বৈষ্ণব হওয়ার পূর্বে সার্বভৌম ভট্টাচার্য ছিলেন জ্ঞানী এবং তাই তিনি সর্বদা বৈষ্ণবদের পরিহাস করতেন। বৈষ্ণবেরা কখনো মনোধর্মী জ্ঞানীদের সঙ্গে একমত হতে পারতেন না। জ্ঞানী এবং কর্মী উভয়ই তাদের অপূর্ব জ্ঞানের জন্য তাদের ইন্দ্রিয় অনুভূতির উপর নির্ভর করে। কর্মীরা প্রত্যক্ষ উপলব্ধি ব্যতীত কোনো কিছুই স্বীকার করতে চান না, আর জ্ঞানীরা কেবল তাদের অনুমানের উপর নির্ভর করে। কিন্তু বৈষ্ণবেরা ভগবানের অনন্য ভক্তরা প্রত্যক্ষ ইন্দ্রিয় অনুভূতি অথবা মনোধর্ম প্রসূত অনুমানের ভিত্তিতে জ্ঞান অর্জনের পন্থা অনুসরণ করেন না, যেহেতু তারা পরমেশ্বর ভগবানের সেবক, তাই তারা সরাসরিভাবে ভগবানের কাছ থেকে জ্ঞান আহরণ করেন। ভগবান ভগবদ্গীতায় সেই জ্ঞান দান করেছেন এবং অন্তরে থেকে চৈত্যগুরু রূপেও তিনি সেই জ্ঞান দান করেন। সে সম্বন্ধে ভগবদ্গীতায় দশম অধ্যায়ের দশম শ্লোকে বলা হয়েছে, তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগম তং ইয়েন মাম উপজান্তিতে। যারা নিয়ত প্রীতি সহকারে আমার ভজনা করে আমি তাদের বুদ্ধিযুগ দান করি, যার ফলে তারা আমাকে জানতে পারে, আমার কাছে ফিরে আসতে পারে। বেদ ভগবানের শ্রী মুখনিঃসৃত বাণী, সেই বাণী প্রথম হৃদঙ্গম করেছিলেন এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা। তেনে ব্রহ্মহৃদা য আদি কবয়ে, পরম্পরার ধারায় কৃষ্ণ থেকে ব্রহ্মায়, ব্রহ্মা থেকে নারদের, নারদ থেকে ব্যাস, তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ষড়গোস্বামী, এইভাবে এই জ্ঞান অবিকৃতভাবে প্রবাহিত হচ্ছে। আদিপুরুষ শ্রীকৃষ্ণ প্রথমে ব্রহ্মার হৃদয়ে এই জ্ঞান দান করেছিলেন। আমাদের তত্ত্বজ্ঞানপূর্ণ এবং অভ্রান্ত, কেননা তা আমরা গুরু পরম্পরা ধারায় প্রাপ্ত হয়েছি। বৈষ্ণব সর্বদাই ভগবানের সেবাই যুক্ত, তাই কর্মী অথবা জ্ঞানীরা বৈষ্ণবের কার্যকলাপ বুঝতে পারে না। কথিত আছে, বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝয়। প্রত্যক্ষ ইন্দ্রিয় অনুভূতির মাধ্যমে জ্ঞান অর্জনে আগ্রহশীল বড় বড় পণ্ডিতেরা পর্যন্ত বৈষ্ণবদের কার্যকলাপ বুঝতে পারে না। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে বৈষ্ণবে পরিণত হওয়ার পর সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পারেন যে মহাপণ্ডিত এবং মহান ভগবত ভক্ত রামানন্দ রায়কে বুঝার চেষ্টা না করে তিনি কি বিরাট ভুল করেছেন। তোমার প্রসাদে বে জানিলু তাঁর তত্ত্ব, সম্ভাসিলে জানিবে তাঁর যেমন মহত্ব। সার্বভৌম ভট্টাচার্য বললেন, তোমার কৃপার প্রভাবে আমি এখন রামানন্দ রায়ের মহিমা হৃদঙ্গম করতে পেরেছি, তার সঙ্গে আলোচনা হলে তুমিও তার মহত্ব জানতে পারবে। অঙ্গীকার করি প্রভু তাহার বচন, তারে বিদায় দিতে তারে কৈলয়ালিঙ্গন। সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধ স্বীকার করে মহাপ্রভু তাকে আলিঙ্গন করে বিদায় দিলেন। ঘরে কৃষ্ণ ভজি মরে করিহ আশীর্বাদে, নীলা চলে আসি যেন তোমার প্রসাদে। শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, ঘরে শ্রীকৃষ্ণের ভজনা করে তুমি আমাকে আশীর্বাদ করো যেন তোমার প্রসাদে আমি আবার নীলাচলে ফিরে আসতে পারি। তাৎপর্য প্রভুপাদ উল্লেখ করেছেন, শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের আশীর্বাদ ভিক্ষা করেছিলেন। সন্ন্যাসী রূপে শ্রীচৈতন্য মহাপ্রভু স্থান ছিল সমাজের সর্বোচ্চ স্তরে, এবং গৃহস্থ সার্বভৌম ভট্টাচার্যের স্থান ছিল তার থেকে অনেকটা নিচে। তাই সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে গৃহস্থকে আশীর্বাদ করা, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীচৈতন্য মহাপ্রভু গৃহস্থের আশীর্বাদ ভিক্ষা করছেন। এটি শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রচারের বিশেষ বৈশিষ্ট্য। তিনি জাগতিক অবস্থা নির্বিশেষে সকলকে সম্মান পদমর্যাদা প্রদান করেছেন। তার আন্দোলন সর্বতভাবে অপ্রাকৃত। গৃহস্থ সার্বভৌম ভট্টাচার্য যদিও আপাত দৃষ্টিতে তথাকথিত কর্মীদের মতো ইন্দ্রিয়তর্পণ পরায়ণ ছিলেন, তবুও শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় তিনি যথার্থ চিনিময় স্তরে অধিষ্ঠিত হয়েছিলেন। তাই তখন তার পক্ষে সন্ন্যাসীকে পর্যন্ত আশীর্বাদ করা সম্ভব ছিল। গৃহে অবস্থানকালেও তিনি সর্বদা ভগবানের সেবায় যুক্ত ছিলেন। আমাদের পরম্পরায় এইরকম বহু গৃহস্থ পরমহংসের আদর্শ দৃষ্টান্ত রয়েছেন, যেমন ছিল ভক্তিবিনোদ ঠাকুর। শরণাগতি নামক গ্রন্থে ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছেন, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গুলক ভাই। গৃহস্থ যখন তার গৃহে ভগবানের মহিমা কীর্তন করেন তখন তার গৃহটি গোলক বৃন্দাবনে পরিণত হয়। শ্রীকৃষ্ণ ভৌম বৃন্দাবনে তার লীলা প্রদর্শন করেছিলেন। সেই ভৌম বৃন্দাবন গোলক বৃন্দাবন থেকে অভিন্ন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন পৃথিবীর সর্বত্র প্রচার করে আমরাও বিভিন্ন স্থানে নববৃন্দাবন প্রতিষ্ঠা করেছি, যেখানে ভক্তরা সর্বক্ষণ ভগবানের প্রেমময় সেবায় যুক্ত। এবং সেই বৃন্দাবনও গোলক বৃন্দাবন থেকে ভিন্ন, অর্থাৎ শ্রীচৈতন্য মহাপ্রভু ধারায় যে গৃহস্থ তার গৃহে রাধাকৃষ্ণের ভজনা করে তার গৃহটি বৃন্দাবনে পরিণত হয় এবং সেই গৃহস্থ সন্ন্যাসীদেরও আশীর্বাদ করতে সক্ষম। সন্ন্যাসী যদিও অত্যন্ত উন্নত স্তরে অধিষ্ঠিত, তথাপি তাকে ভগবত ভক্তির অধিকতর উন্নত স্তরে উন্নীত হতে হবে। এই শিক্ষা দেওয়ার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের আশীর্বাদ ভিক্ষা করেছিলেন। এভাবে নিজে আচরণ করে তিনি দেখিয়েছিলেন কিভাবে বৈষ্ণবের জাতি, কুল, বর্ণ ইত্যাদির বিচার না করে তার আশীর্বাদ ভিক্ষা করতে হয়। এত বলি মহাপ্রভু করিলা গমন, মূর্ছিত হইয়া তাহা পড়িলা সার্বভৌম। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু দাক্ষিণাত্য ভ্রমণের জন্য যাত্রা করলেন এবং তখন সার্বভৌম ভট্টাচার্য মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন। তারে উপেক্ষিয়া কইল শীঘ্র গমন, কে বুঝিতে পারে মহাপ্রভুর চিত মন। সার্বভৌম ভট্টাচার্য মূর্ছিত হলেও শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে উপেক্ষা করে দ্রুত গতিতে গমন করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু মন এবং অভিপ্রায় কে বুঝতে পারে। প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করলেন, সার্বভৌম ভট্টাচার্য মূর্ছিত হয়ে পড়লেন। স্বাভাবিকভাবে আশা করা যায় যে শ্রীচৈতন্য মহাপ্রভু হয়তো তার পরিচর্যা করবেন এবং তার চেতনা ফিরে আসা পর্যন্ত প্রতীক্ষা করবেন, কিন্তু তিনি তা করেননি। পক্ষান্তরে তিনি তৎক্ষণাৎ দ্রুত সেখান থেকে চলে গিয়েছিলেন। তাই মহাপুরুষদের কার্যকলাপ হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। কখনো কখনো তাদের অদ্ভুত বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে চিন্ময় স্তরে অধিষ্ঠিত ব্যক্তি জড়জাগতিক বিবেচনার দ্বারা প্রভাবিত না হয়ে চিন্ময় স্তরেই স্থির থাকেন। মহানুভাবের চিত্তের স্বভাব এই হয়, পুষ্পসম কোমল কঠিন বজ্রময়। মহানুভব ব্যক্তির চিত্তের স্বভাবই এই রকম, তিনি কুসুমের মতো কোমল এবং বজ্রের মতো কঠিন। মহাপুরুষদের ব্যবহারে কুসুমের কোমলতা এবং বজ্রের কঠোরতা দর্শন করা যায়। উত্তর রামচরিত 2:7 থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে সেই আচরণের বিশ্লেষণ করা হয়েছে। সে সম্পর্কে মধ্যলীলার তৃতীয় পরিচ্ছেদের 212 শ্লোকেও আলোচনা করা যেতে পারে। বজ্রাদপি কঠোরপি মৃদুনি কুসুমাদপি লোক উত্তরণাং চেতাংসি কোন বিজ্ঞাতুমীশ্বর। অলৌকিক পুরুষদের চিত্ত বজ্রের থেকেও কঠোর, আবার কুসুমের থেকেও কোমল, তাদের অন্তকরণ বুঝা কার পক্ষে সম্ভব। নিত্যানন্দ প্রভু ভট্টাচার্য উঠাইল, তার লোক সঙ্গে তারে ঘরে এ পাঠাইল। নিত্যানন্দ প্রভু সার্বভৌম ভট্টাচার্যকে উঠালেন এবং তার লোকদের দিয়ে তিনি তাকে ঘরে পাঠিয়ে দিলেন। ভক্তগণ শীঘ্র আসি লইল প্রভুর সাথ, বস্ত্র প্রসাদ লইয়া তবে আইলা গোপীনাথ। তখন ভক্তরা দ্রুতগতিতে অগ্রসর হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গ নিলেন। তার একটু পরেই বস্ত্র এবং প্রসাদ নিয়ে গোপীনাথ আচার্য এলেন। সবা সঙ্গে প্রভু তবে আলালনাথ আইলা, নমস্কার করি তারে বহু স্তুতি কইলাম। সমস্ত ভক্তদের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভু আলালনাথে এলেন। সেখানে ভগবানকে প্রণতি নিবেদন করে তারা বিবিধ প্রকার তাঁর স্তুতি করলেন। প্রেমাবেশে নিত্য গীত কইল কত ক্ষণ, দেখিতে আইলা তাহা বৈশে যতজন। ভগবত প্রেমে আবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে বহুক্ষণ নৃত্য গীত করলেন, আর সেখানকার সমস্ত মানুষেরা তা দেখতে এলেন। চৌদিকেতে সব লোক বলি বলে হরি হরি, প্রেমাবেশে মধ্যে নৃত্য করে গৌর হরি। চতুর্দিকে সমস্ত লোকেরা সমবেত হয়ে হরি হরি বলছিলেন, আর তাদের মাঝখানে প্রেমাবেশে গৌরহরি নৃত্য করছিলেন। কাঞ্চন সদৃশ দেহ অরুণ বসন, পুলকাশ্রু কম্প স্বেদ তাহাতে ভূষণ। শ্রীচৈতন্য মহাপ্রভুর দেহ তপ্ত কাঞ্চনের মতো এবং তার পরনে অরুণ রঙ্গে রঞ্জিত বসন, তা সেই অপূর্ব সুন্দর রূপকে অলঙ্কৃত করেছিল পুলক অশ্রু কম্প স্বেদ আদি ভগবত প্রেমের সাত্ত্বিক বিকার সমূহ। দেখিয়া লোকের মনে হইল চমৎকার, যত লোক আইসে কেহ নাহি যায় ঘর। শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য এবং তার দেহে সাত্ত্বিক বিকার সমূহ দর্শন করে সমস্ত লোকেরা মনে চমৎকৃত হলেন। যারাই সেখানে আসছিলেন তাদের কেউই আর ঘরে ফিরে যাচ্ছিলেন না। কেহ নাচে কেহ গায় শ্রীকৃষ্ণ গোপাল, প্রেমেতে ভাসিল লোক স্ত্রী বৃদ্ধ আবাল। তাদের কেউ নাচছিল, কেউ শ্রীকৃষ্ণ গোপাল নাম উচ্চারণ করে গান গাইছিল। এভাবে আবাল বৃদ্ধ বনিতা সকলেই কৃষ্ণ প্রেমে ভাসতে লাগল। দেখি নিত্যানন্দ প্রভু কহে ভক্ত গণে, এই রূপে নিত্য আগে হবে গ্রামে গ্রামে। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই নিত্য দর্শন করে নিত্যানন্দ প্রভু ভবিষ্যৎবাণী করলেন যে ভবিষ্যতে প্রতিটি গ্রামে এভাবে নিত্য গীত হবে। নিত্যানন্দ প্রভুর এই ভবিষ্যৎবাণী কেবল ভারতবর্ষ সম্বন্ধে নয়, সারা বিশ্ব সম্বন্ধে। তার কৃপার প্রভাবে আজ তা হচ্ছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের কৃষ্ণ ভক্তরা এখন পৃথিবীর গ্রামে গ্রামে নগরে নগরে শ্রী শ্রী গৌর নিতাইয়ের বিগ্রহ নিয়ে নৃত্য করছে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে আকাশ বাতাস মুখরিত করছে। আমরা আশা করি যে এই সমস্ত ভক্তেরা যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছে তারা অত্যন্ত নিষ্ঠা সহকারে তাঁর পদাঙ্ক অনুসরণ করবে। তারা যদি বিধিনিষেধগুলি পালন করে, প্রতিদিন ষোলমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, তাহলে তাদের মহাপ্রভু বাণী প্রচারের প্রচেষ্টা অবশ্যই সফল হবে। হরি বল। অতিকাল হইল লোক ছাড়িয়া না যায়, তবে নিত্যানন্দ গোসাই সৃজিলা উপায়। অনেকক্ষণ হয়ে গেল তবু লোকেরা যাচ্ছে না, দেখে সকলের গুরু নিত্যানন্দ গোসাই একটি উপায় উদ্ভাবন করলেন। মধ্যাহ্ন করিতে গেলা প্রভুকে লইয়া, তাহা দেখি লোক আইসে চৌদিকে ধাইয়া। নিত্যানন্দ প্রভু যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে মধ্যাহ্ন করতে গেলেন তখন চারিদিকে থেকে সমস্ত লোকেরা ছুটে এলো। মধ্যাহ্ন করিয়া আইলা দেবতা মন্দিরে, নিজগণ প্রবেশি কপাট দিল বহির দ্বারে। স্নান করে তারা মন্দিরে এলেন এবং নিজ জনদের প্রবেশ করিয়ে শ্রী নিত্যানন্দ প্রভু বাইরের দ্বার বন্ধ করে দিলেন। তবে গোপীনাথ দুই প্রভুরে ভিক্ষা করাইল, প্রভুর শেষ প্রসাদন সবে বাঁটি খাইল। গোপীনাথ আচার্য তখন দুই প্রভুর জন্য প্রসাদ নিয়ে এলেন এবং তাদের খাওয়া হয়ে গেলে তাদের অবশিষ্ট প্রসাদ সমস্ত ভক্তদের মধ্যে বেঁটে দিলেন। শুনি শুনি লোক সব আসি বহির দ্বারে, হরি হরি বলি লোক কোলাহল করে। লোকমুখে শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা শুনে বহু লোক বহির্দ্বারে সমবেত হল এবং হরি হরি বলে কোলাহল করতে লাগল। তবে মহাপ্রভু দ্বার করাইল মুচন, আনন্দে আসিয়া লোক পাইল দর্শন। মধ্যাহ্ন ভোজনের পর শ্রীচৈতন্য মহাপ্রভু দ্বার খুলে দিতে বললেন, তখন আনন্দে উদ্বেল হয়ে সকলে তার দর্শন লাভ করল। এই মতো সন্ধ্যা পর্যন্ত লোক আসে যায়, বৈষ্ণব হইল লোক সবে নাচে গায়। এভাবে সন্ধ্যা পর্যন্ত লোক যাতায়াত করতে লাগল এবং তাদের সকলেই বৈষ্ণব ভক্তে পরিণত হয়ে নিত্য গীত করতে লাগলেন। এইরূপে সেই ঠাই ভক্তগণ সঙ্গে সেই রাত্রি গুয়াইলা কৃষ্ণ কথা রঙ্গে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে মহা আনন্দে কৃষ্ণ কথা আলোচনা করে সেই রাত্রি কাটালেন। প্রাতকালে স্নান করি করিলা গমন, ভক্তগণে বিদায় দিলা করিয়া লিঙ্গন। পরের দিন সকালবেলা স্নান করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের আলিঙ্গন করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে দক্ষিণ ভারত ভ্রমণে যাত্রা করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 91 শ্লোক পর্যন্ত আমরা শুনলাম, পরবর্তী শ্রবণ কালকে থেকে আবার করব। হরি বল।